এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ের গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন প্রেত, সাথে আছে আমি জেফ্রি খান। আপনাদের সাথে বলতে চাই যে স্বাধীন মিউজিকের এক্সক্লুসিভ প্রেত পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত করছে। এবং আছে কিন্তু প্রেতের 42তম এপিসোড প্রচার হতে চলেছে, এবং সত্যি কথা বলতে আজকের এপিসোড কিন্তু আপনাদের জন্য দারুণ কিছু নিয়ে আসতে চলেছে। আজকে কিন্তু রক্ত পিশাচের একটা ঘটনা আছে, এবং আপনাদের জন্য রয়েছে চারটি ভয়াবহ রকমের ঘটনা। এবং সত্যি কথা বলছি আজকের এপিসোডের স্টোরিগুলো বেশ ভয়াবহ, এবং সত্যি কথা যদি বলি তাহলে প্রতিটা ঘটনায় খুবই রোমহর্ষক এবং আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। গল্পগুলো অনেক বেশি সুন্দর, এই জন্য আমার কাছে মনে হলো যে আজকের এপিসোডে আজকে আপনাদেরকে দারুণ রকমভাবে স্টোরিগুলো শেয়ার করে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি গত এপিসোডে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে আমি অবিনাশ মুখার্জির স্টোরি শোনাবো, বাট আই এম রিয়েলি সরি যে আজকে এপিসোডটা শেয়ার করা হচ্ছে না। আমি অলরেডি সব ফাইল পেয়ে গেছি, বাট আমি যেটাকে বলে যে আমি সময় করে উঠতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, সময়ের পরেও যে বিষয়টা সেটা হচ্ছে সব অডিও যেগুলো আমার মিসিং ছিল সেই মিসিং অডিওগুলো আমি ফুললি ট্র্যাক করতে এখনো পারিনি, এবং কিছু মিউজিক অলরেডি ট্র্যাক ডাউন হয়ে গেছে, এবং কিছু জিনিস আবার দেখা যাচ্ছে আমাকে লাইসেন্স করতে হচ্ছে, মানে ফ্রি মিউজিকগুলো আমি আর পাচ্ছি না আগের মতো, এই জন্য আরেক ঝামেলা হচ্ছে। আর আমি যদি মিউজিকটা মানে এখন লাইসেন্স না পারচেস করে যদি আমি এখানে শেয়ার করে দিই তাহলে হয়তো বা সমস্যা হয়ে যেতে পারে, কপিরাইট ধরে ফেলতে পারে। সো সেগুলোকে আবার লাইসেন্স করে আমাকে পারচেস করে আমার মিউজিকগুলো সন্ধান করতে হচ্ছে, আমার মিউজিকগুলো ইউজ করতে হচ্ছে। দ্যাটস ওয়াই একটু সময় লাগছে, আপনাদেরকে আরো এক সপ্তাহ অথবা মানে এক সপ্তাহ মোটামুটি ওয়েট করতে হতে পারে, বিকজ মিউজিকগুলো এখনো হাতে পাইনি আমি সবগুলো। মানে 70% মিউজিক আমি পেয়েছি, বাট আপনারা চাইলে আমি, আপনারা যদি চান যে হ্যাঁ আপনাদের কোনো প্রবলেম নেই তাহলে হয়তো আমি খুব সুন মানে মিউজিক একটু চেঞ্জ আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট কিছু মিউজিক আসবে, বাট অবশ্যই আমি শেয়ার করে দেবো। বাট অত ভয়ঙ্কর সব ডার্ক মিউজিক হয়তো বা থাকবে না, মানে আমি চেষ্টা করছি যে ডার্ক মিউজিকগুলো আবারও যেটাকে বলে রিকভারি করার। আপনারা দোয়া করবেন যেন নেক্সট উইকে আমি আবারও আনতে পারি। অনেকদিন ধরে ঘোরাচ্ছি আপনাদেরকে, আমি জানি আপনারা অনেক আজকে বকাবকি করবেন আমাকে এবং অনেক রকম কথা বলবেন, বলে যান কোনো সমস্যা নেই, মাথা পেতে নেব, শুনতে রাজি আছি। বাট এটাই সত্য যে আমি এখনো পুরোপুরি রিকভার করতে পারিনি, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় তিন মাসের কাছাকাছি হয়ে গেছে অনেক অবিনাশ মুখার্জির স্টোরি আসেনি। সো আমার নিজেরও খুব ইচ্ছা করছে অবিনাশ মুখার্জিকে নতুন করে নিয়ে আসা, মানে সে যে বললাম সময়টা খারাপ যাচ্ছে আসলে, কিছু করার নেই আমার এই জন্য। যাই হোক, আজকের জন্য আবারও ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, বিকজ অবস্থা বুঝেই ব্যবস্থা নিতে হয় অনেক সময়, কিছু করার থাকে না বেসিকলি। আরো এক সপ্তাহ অপেক্ষা থেকে যান, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। এনিওয়েজ, আজকের গল্পগুলো আমি যদি বলি তাহলে দারুণ রকম ভৌতিক বাড়ির একটা ঘটনা আছে, রক্ত পিশাচের ঘটনা আছে, এছাড়া ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। আজকের এপিসোড মানে দুর্দান্ত একটা এপিসোড হতে চলেছে আপনাদের জন্য, এবং সত্যি কথা যদি বলি তাহলে আজকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি তো শেয়ার করবো, আপনারা চাইলে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন প্রেতে, এবং প্রেতে ঘটনা শেয়ার করার একটা ইমেল আইডিয়া আছে, উইচ ইস প্রেত প্রেত জনস্বাধীন মিউজিক অ্যাট জিমেইল ডট কম। shadimusicradio@gmail.com ঠিক এই ইমেলে কিন্তু ঘটনা শেয়ার করে দিতে পারেন। অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক, আগে কোথাও প্রচার হয়েছে এমন কোন ঘটনা দয়া করে পাঠাবেন না, তাহলে চলবে। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি ঘটনায় প্রবেশ করব। আশা করছি আপনাদের দারুণ রকম সুন্দর অভিজ্ঞতা হবে এবং আপনাদের কেমন লাগছে আমাদের ব্যবস্থাপনাগুলো বা স্টোরিগুলো, আপনারা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট বা ইন্সপায়ার করতেই পারেন এবং আপনাদের দারুণ দারুণ সব কমেন্ট আমি আসলে পড়তে চাই। আপনারা সবসময় কমেন্ট করবেন, যেটা করবেন সেটা হচ্ছে এক নেটওয়ার্ক কমেন্ট করে যাবেন এবং আপনার সাথে কানেক্ট করবো আমি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে খুব সুন্দর দারুণ কিছু হতে চলেছে প্রেতে আপনাদের জন্য। এনিওয়েজ আমি আর দেরি করবো না, আমি সরাসরি প্রবেশ করছি আজকের গল্পে। গল্পটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, হ্যালো আসসালামু আলাইকুম জোশ ভাই, আমি ফিরোজ খান বলছি বীরপুর থেকে। আজ আবারও প্রেত পডকাস্টের জন্য একটি গল্প কালেক্ট করে পাঠিয়ে দিলাম। গল্পটির নাম রক্ত পিশাচ। শুরু করছি এই গল্পটি। রাত তখন প্রায় ১২টা। আমি পড়তে পড়তে বইয়ের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। কোনো কিছুর শব্দে ঘুমটা ভেঙে গেল। আসল শব্দটা আমি শুনতে পাইনি, তবে তার প্রতিধ্বনি শুনেছি। খুবই বিকট কোন একটা চিৎকারের শব্দ ছিল। আমি নড়ে চড়ে বসলাম। পাশে পোষা বিড়ালটা ঘুমাচ্ছিল, তাকে এখন আর দেখছি না। টেবিলের পাশে জানালা দিয়ে বাইরের কালো অন্ধকারের দিকে তাকাতেই যেন গা ছমছম করে উঠল। তাড়াতাড়ি সেটা বন্ধ করে দিলাম। মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে ঘরের মধ্যে কেউ একটা ঘটে গেছে ভয়ঙ্কর কোনো ঘটনা। পড়বো না ঘুমাবো বুঝতে পারছি না, আর যেন জেগেও থাকতে পারছি না। টয়লেটে যেতে হবে কিন্তু সাহস আর হচ্ছে না একা একা নিচের তলায় যেতে। একবার ভাবলাম পাশের ঘর থেকে বাবাকে ডাকবো, তারপর ভাবলাম না থাক, কি ভাববে বাবা, আমি এত বড় ছেলে একটা কলেজের ছাত্র, একা রাতে টয়লেটে যেতে ভয় পাচ্ছি। ছি, সেই আলোটা জেলে দিয়ে নেমে পড়লাম নিচে। অন্ধকারের দিকে তাকালে ভয় লাগছিল, মনে হচ্ছে চারদিক থেকে একটা নিস্তব্ধ আবরণ চেপে ধরেছে আমাকে। কেন জানি বারবার মনে হচ্ছে এক্ষুনি যদি আমার সাথে কিছু হয়ে যায়, বাবা তো ঘুমাচ্ছে, বাবা কি তাহলে জানতে পারবে নিচের তলায় কি হয়েছে। সিঁড়ির আলোটা যেন খুব কষ্ট করে গাঢ় অন্ধকারটা ঠেলে দূরে সরে রেখেছে। এদিকে বাথরুমে ঢুকতেই সুইচ দিলাম, কিন্তু আলো আর জ্বলছে না, সাথে গায়ের লোম সোজা হয়ে গেল। মরিয়া হয়ে বারবার সুইচটা দিচ্ছি কিন্তু আলো আর জ্বলছে না। তারপর সে বেসিনের দিকে চোখ গেল, সাথে সাথে যেন শীতল স্রোত বয়ে গেল মাথা থেকে পা পর্যন্ত। অন্ধকারের মধ্যে দুটো গোল গোল কি যেন জ্বলছে খুব হিংস্র দুটো চোখ। সাথে সাথে গলা ফাটিয়ে চিৎকার করলাম, বাবা বাবা বলে চিৎকার করলাম। সাথে সাথে সামনে কে যেন হুড়মুড় করে পড়ল, আমি ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম। দৌড়ে সিঁড়ির কাছে এসে কিছুতেই পা লেগে যেন হোঁচট খেয়ে পড়ে গেলাম। সিঁড়ির ধাপের একটা কোণায় ডাকটা লাগলো খুব জোরে, আর সাথে সাথে চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফিরল তখন দেখলাম আমি মেঝেতে শুয়ে আছি, বাবা আমার পাশেই মাথায় হাত দিয়ে বসে আছে, নাকটা খুব যন্ত্রণা করছে আর মাথাটাও। বাবা মাথায় জল দিয়েছে, সেই জলে ভিজে চপচপ করছি আর ঠান্ডায় কাঁপছি। ওঠার চেষ্টা করতেই বুঝলাম কোনোতে লেগেছে, হাতের শক্তি পাচ্ছি না। বাবা কোন রকমে ধরে তুলল। পরে শোয়ার ঘরে এসে বাবা যা বলল সেটা এরকম ছিল, আমার চিৎকার শুনে আমার বাবার ঘুম ভেঙে যায়, তারপর আমার ঘরে গিয়ে আমাকে দেখতে পায়নি, তারপর নিচে গিয়ে দেখে আমি পড়ে আছি সিঁড়ির কাছে, বুঝতে পারল ভয় পেয়ে দৌড়াতে গিয়ে মাথায় পড়ে গিয়েছি। বাথরুমে জল আনতে গিয়ে দেখে আমার বাড়ির বিড়ালটা দুটোকরো শরীর পড়ে আছে বেসিনের উপরে। তীক্ষ্ণ নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলা হয়েছে, পুরো বেসিনটা রক্তে লাল হয়ে গেছে, সাবানের কেসটা যেন নিচে পড়ে আছে। বাথরুম থেকে ফোঁটা ফোঁটা রক্তের দাগ যেন চলে গেছে বাড়ির পেছনের দরজায়। পরদিন ঘুম থেকে উঠে দেখলাম অনেক বেলা হয়ে গেছে, অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। গত রাতের ঘটনার কথা ভাবতে আমার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। সে বিষয় বাবার সাথে আর কোনো আলোচনা হলো না। বাথরুমে যেতেই ভয় করছিল, কিন্তু গিয়ে কোনো চিহ্ন দেখতে পেলাম না। বাবা সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আলোটা জেলে দেখলাম সব ঠিক আছে, তবে কাল রাতের আলোটা কেন জ্বলছিল না, কি যে হচ্ছে আর না হচ্ছে আমি বুঝতেই জানা পারছি না। বিড়ালটার কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল। বেচারা প্রায় দু বছর আমাদের বাড়িতে আছে, বেসিনের দিকে তাকালেই বারবার সেই দৃশ্যটাই মনে পড়ছে। কি হিংস্র সেই চোখ, কি ভয়ঙ্কর সেই চোখ। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দোতলায় নিজের ঘরে চলে গেলাম। নিচের তলাটা কেমন যেন অভিশপ্ত লাগছিল। সামনে পরীক্ষা, কলেজ আপাতত ছুটি, সারা দিন বাড়িতে থাকতে হবে আমার। একটু পরে রান্নার মাসি এসে রান্না করে দিয়ে চলে যাবে। হঠাৎ মনে পড়ল বাবা কাল রাতে বলেছিল রক্তের ফোটার দাগটা বাড়ির পেছনে দরজার দিকে। এখন দিনের বেলা, এখন আর অতটা ভয়ের কিছু নেই। একবার কি দেখি আসি না বাইরে কোনো চিহ্ন আছে কিনা, এই ভেবে অনেকটা সাহস জুগিয়ে বাইরে পা বাড়ালাম। বাড়ির পেছনে একটা বাগান আছে, কিছু সবজি, আমার ফুলের গাছ, কয়েকটা আম গাছ আর তেঁতুল গাছ আছে। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বাড়িটা, প্রাচীরের পেছনে অনেক দূর পর্যন্ত ঘন জঙ্গল আর একটা পুরনো ভাঙা ঘর আছে, কালী মন্দির আর তার পাশে শ্মশান আছে। এখন আর কাউকে দেখা যাচ্ছে না ওদিকটায়। এক তান্ত্রিক থাকতো, সে 15-20 বছর আগেই মারা গেছে। নিচে গিয়ে দেখলাম পেছনের দরজা সিটকে নিয়ে খোলা, হয়তো বাবা সকালে খুলেছে, লাগাতে ভুলে গেছে। এই ভেবে যে দরজাটা খুলেছি দেখি সামনে ইটের উপরে লাল মতো একটা টুকরো কি যেন পড়ে আছে আর চারপাশে পিঁপড়ে ধরেছে। বুঝতে দেরি হলো না বিড়ালটার দেহ বসে সেটা। তার মানে বাবা সকালে এই দরজাটা খোলেনি। আমার গায়ে লোম আবার সোজা হয়ে গেল। সজাগ দৃষ্টিতে তাকালাম চারদিকে, না বিশেষ কোনো অস্বাভাবিকতা দেখছি না। চারদিক দেখে যখন কিছুই না পেয়ে ফিরে আসছি, হঠাৎ করে তেঁতুল গাছের দিকে আমার চোখ আটকে গেল। শিওর উঠলাম আমি, কি ওটা গাছের নিচে? সামান্য এগিয়ে গিয়ে দেখলাম গাছের গায়ে লাল রক্ত দিয়ে কিছু একটা আঁকা, একটা চিহ্ন। কয়েক সেকেন্ডের জন্য আমার গায়ের রক্ত হিম হয়ে যায়, যেন মূর্তি হয়ে গেছিলাম আমি। ওই চিহ্নটা আমি চিনি, একবারই দেখেছি শুধু মনে আছে। তবে কি ওটার জন্য এসব হচ্ছে জানি না। পুরনো জিনিসের বাক্সের মধ্য থেকে বের করলাম গতকালের সেই সরু রবারের ফিতে জড়ানো ধুলো মাখা চামড়ার প্যাকেটটা। প্যাকেটটা দেখে মনে হচ্ছিল বর্তমান যুগের কভার ফাইল। এটা আমরা পেয়েছি গতকাল বিকেলে। আমরা বলতে আমি আর অজিত, আমার বাল্যকালের একমাত্র বন্ধু, কয়েকজন বন্ধু মিলে একটা শর্ট ফিল্ম তৈরি করছি। শুটিংয়ের ক্যামেরাটা আমার, তাই আমিও ওদের দলে জায়গা পেয়েছি। গতকাল তারিয়াটা শুটিং ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে পরিত্যক্ত জমিদার বাড়িতে। আমি আর অজিত সেখানে পৌঁছে গিয়েছিলাম বিকেল 3টার মধ্যে। গিয়ে দেখেছিলাম কেউ আসেনি। প্রায় 8 ঘন্টা অপেক্ষা করার পর ফোন এসেছিল, ওরা আসবে না। আমরা দুজন ভেবেছিলাম অত দূর যখন গিয়েছি শুধু শুধু ফিরে আসবো না, তাই এদিক ওদিক ছবি তুলেছিলাম আর অজিত চারদিকে ঘুরে ঘুরে দেখছিল পুরনো আমলের কিছু পাওয়ার আশায়। বিশাল বাড়িটার চারদিকে গাছ আর আগাছার ঘন জঙ্গল হয়ে গেছে। ভাঙা প্রাচীর ফাটল দিয়ে অশ্বত্থ গাছ বেরিয়ে আছে। সেই গাছ পড়লেই সামনে দোতলা বাড়ি, বড় দরজায় গিয়ে ঢুকলেই সামনে শুকনো পাতার পুরো আস্তরণ, ঢাকা ফাঁকা চত্বর, আর তার ঠিক মাঝখানে একটা কুয়ো। সে ফাঁকা চত্বরের চারিদিকে সারি সারি ছোট ছোট ঘর রয়েছে। ঘরগুলো জানালা দরজা জানালা কিছুই ছিল না, অনেক ঘরের ছাদও ছিল না। তাই আমি অজিতকে সাবধান করে দিয়েছিলাম সে ঘরগুলো নিরাপদ ছিল না, যখন তখন ছাদ ও দেয়াল ভেঙে পড়ত। আমিও এক কোণে একটা অর্কিডের ছবি তুলছিলাম। এমন সময় অজিত একটা ঘর থেকে আমাকে ডেকেছিল বেশ উত্তেজিত কণ্ঠে। ভেবেছিলাম সেটা হয়তো কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছে। গিয়ে দেখেছিলাম একটা শিকলের একদিক অজিতের হাতে আর একটা মাটির মধ্যে। অজিত শিকলটা ধরে টানতে বুঝতে পেরেছিলাম মাটি থেকে কয়েক সেন্টিমিটার গভীর বরাবর শিকলটা সেই চত্বরের দিকে চলে গেছে। অজিত টানতে টানতে গিয়েছিল কুয়াটা পর্যন্ত। কুয়ার নিচ পর্যন্ত নেমে গিয়েছিল শিকলটা। কুয়োর কিনারায় দাঁড়িয়ে মনে হয়েছিল শিকলার প্রান্তে কিছু একটা বেঁধে কুয়োতে ফেলে দেওয়া হয়েছে। টেনে তুলে দেখেছিলাম একটা ভাঙা কাঠের বাক্সের অবশিষ্ট সাথে শিকলটাকে জড়ানো। কাঠের বাক্সটার মধ্যে ছিল এই চামড়ার প্যাকেটটা। তৎকাল সন্ধ্যায় সে প্যাকেটটা এনে পুরো জিনিসের বাক্সে রেখে দিয়েছিলাম আর প্রায় ভুলে গিয়েছিলাম এর কথা। আমি ঘরের ঠিক মাঝখানে মেঝের ওপরে প্যাকেটটা রেখেছিলাম। সারা ঘর কেমন যেন পুরনো জিনিসের গন্ধে ভরে উঠেছিল। রবারের ফিতাটা খুলে প্যাকেটটা খুললাম, কিছুটা ধুলো মাটি মেঝেতে নোংরা করলো। প্যাকেটটা খুলে প্রথমে বেরিয়ে এলো একটা খাতার মতো জিনিস, চামড়ার মলাট দেয়া হলদে পুরো কাগজ, তার উপরে তেল চিটচিটের নোংরা ছায়, সিন্দুক মেশানো একটা ধাতব এবং মোটা পাত, তার উপরে খোদাই করে একটা চিহ্ন, দুটো খড় আড়াআড়ি করে রাখা আছে, আর তার মাঝে যেন একটা ত্রিশূলের ফলা, ঠিক যেমনটা দেখেছিলাম ওই তেঁতুল গাছের গায়ে। এই ধাতুর পাতটা কালই দেখেছি, তাই চিহ্নটা চিনতে পারলাম, কিন্তু ওই খাতাটা এখনো খুলে দেখা হয়নি। খাতাটা হাতে নিয়ে দেখলাম বেশ ভারী, এত পুরনো তবু নষ্ট হয়নি। মলাটার উপরে লাল চিটচিটা কি যেন লেগে আছে, মনে হয় ওই ধাতুর পাতটা লেগে আছে। পূর্ব ভেবে সবে পাতাটা উল্টানো শুরু করেছি, এমন সময় নিচের তলার দরজা ধাক্কা পড়ল আর আমার বুকটা ধড়াস করে উঠল। ভয়ে ভয়ে নিচে গিয়ে দরজা খুলে দেখলাম রান্নার মাসি এসেছে। আমি এমন ভয়ার্ত ভাবে দরজাটা খুললাম দেখে একটু অবাক হলেন তিনি। আমি আবার উপরতলায় এসে খাতাটা নিয়ে চলে এলাম ব্যালকনিতে। এই শীতের দুপুরে রোদ্রে বসে পড়া যাবে। পুরো হলদাটে কাগজে কালো কালি দিয়ে লেখা কোন একটি আঞ্চলিক ভাষায়। মাঝে মাঝে কিছু শব্দের অর্থ আমি বুঝতে পারছি না, বাকিটা পড়ে যা বুঝলাম অনেকটা সেটা সেরকম। আমরা যে জমিদার বাড়ি থেকে এটা পেয়েছি তার নাম ছিল কেশবচন্দ্র। তিনি ছিলেন মহাকালীর ভক্ত, বাড়িতে মন্দির ছিল, একজন অভিজ্ঞ স্থায়ী পুরোহিত নিয়োগ ছিল, বেশিরভাগ সময় বাইরে থাকতে হতো জমিদারকে। প্রতিবার বাসায় ফিরে তিনি পশু বলে দিতেন, তারপর গায়ের লোকজনকে ডেকে খাওয়াতেন। এভাবে বেশ সুখে ছিল জমিদার বাড়ির পরিবারটা। একবার মন্দিরের পুরোহিত কয়েক মাসের জন্য ছুটি চাইলেন। তিনি নাকি কোন এক তান্ত্রিকের কাছে যাবেন, কি সব তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতে যাবেন। জমিদার বাড়ির মন্দিরের এক নতুন পুরোহিত নিয়োগ করা হল, তার নাম নবকুমার মুখার্জি। তবে তারপর কেটে গেল প্রায় তিন থেকে চারটা মাস। হঠাৎ একদিন পুরোহিত ফিরে এলেন, কিন্তু ততদিনে তার হাব ভাব অনেকটাই বদলে গেছে। তিনি চাহনি দেখে বাড়ির মেয়ে বৌরা ভয় পেয়ে যেত। সে ডাকিনী যোগিনী না অনেক কিছু জাদু শিক্ষা নিয়ে এসেছিল। তারপর থেকে তার জমিদার বাড়ির মন্দিরে পুজোতে তেমন একটা মন ছিল না। গভীর রাতে দরজাটা বন্ধ করে তন্ত্র সাধনা করতেন। মাঝে মাঝে জমিদারের কাছে বলতো সে জমিদারের কল্যাণের জন্য যজ্ঞ করছে, পাঠা বলি দিতে হবে, কিন্তু সবার সামনে পাঠা বলি হতো না। গভীর রাতে মন্দিরের দরজা বন্ধ করে পুরোহিত একা একা করতেন সব। অনেক দিন এভাবে চলার পর জমিদার স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এই পাঠা দিতে পারবেন না, যজ্ঞেরও প্রয়োজন নেই। হঠাৎ একদিন জমিদারের প্রিয় কুকুরটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, সারা গ্রাম খুঁজেও তাকে কোথাও পাওয়া গেল না। এর পর থেকে প্রায় দিন গ্রামে থেকে ছাগল চুরি হতে লাগলো। একদিন তো জমিদার পোষা বিড়ালটাকে আর পাওয়া গেল না। নবকুমারের এসব ঘটনা খুব অস্বাভাবিক লাগলো, মনে মনে পুরোহিতের উপর সন্দেহ হলো, লোকটা কালো জাদু করছে না তো। একদিন সন্ধ্যার থেকে পুরোহিত একটু বাইরে গেলে সেই সুযোগে নবকুমার তার ঘরে ঢুকে শিউরে উঠে। পচা মাংসের গন্ধে ঘরের মধ্যে ঢোকা যাচ্ছিল না। ঘরের মধ্যে ঠিক মাঝখানে একটা উঁচু বেদি, তার উপরে প্রদীপ চলছে, পাশে রক্ত মাখানো একটা রূপোর মতো এবং উপরে একটা চিহ্ন খোদাই করা, যেন দুটো খরগোশ আড়াআড়ি করে রেখে ত্রিশূল দিয়ে ফলা করা। চারিদিকে ছড়িয়ে আছে কত ছাগল কুকুরের বিড়ালের কাটা মাথা, তাদের দেহগুলো ঘরের এক কোণে জড়ো করা। বেদির পাশে একটা পাত্রে সত্য কাটা বিড়ালের টাটকা রক্ত, পাশে পড়ে আছে তার চোখ বেরিয়ে আসা মাথাটা তার একটা রক্ত মাখা ছড়ি। এসব দেখে নবকুমার ভয়ে কাঁপতে কাঁপতে জমিদারের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে পড়ে। জমিদার নিজে গিয়ে দেখে সে নিঃশংস দৃশ্য। বহুদিন জমিদার বাড়ির সাথে সম্পর্ক থাকায় জমিদার তাকে প্রাণে মারতে চাননি। তাকে পরদিন সকালে জমিদার বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। পরদিন সকালে পুরোহিত ঘর থেকে তার কাটা দেহটা পাওয়া যায়, কিন্তু মাথা আর পাওয়া যায়নি। এসব জমিদার পরিবারের ওপর নেমে আসে চরম দুর্দশা। একদিন সকালে জমিদারের মৃতদেহ পাওয়া গেল, গলা থেকে একটা থাপা মাংস তুলে নিয়েছে কোনো দাঁতালো চিপ। রক্তে লাল হয়ে গিয়েছিল পুরো মেঝেটা। একে একে জমিদার বাড়ির বেশ কয়েকজন মারা গেল, সবারই রক্ত দেহে পাওয়া গেল কিছু তীক্ষ্ণ আঁচড়ের দাগ। এই পর্যন্ত পরে বুঝলাম আমি ঘেমে পিছিয়ে গিয়েছি, আমার হাত পা থর থর করে কাঁপছে। মনে পড়ল খাতার উপর একটা লাল চটচটে জিনিসটা রক্ত, ওর মধ্যে থাকায় এখনো শুকিয়ে যায়নি। ভাবতেই বমি আসলো, খাতাটা হাত থেকে পড়ে গেল। এই অবস্থায় কি করবো বুঝে উঠতে পারছি না। অজিতকে ফোনে সবকিছু বলতে চাইলাম, ও বিশ্বাস করলো না। শেষে আমার বাড়িতে ডেকে খাতা দেখাতে তবে বিশ্বাস করলো। খাতার বাকি লেখাটা আমার আর পড়ার সাহস হলো না। অজিত প্রায় 20 মিনিট ধরে লেখাটা পড়ল, তারপর বলতে শুরু করলো, এই খাতাটা নবকুমারের লেখা। সে বুঝেছিল জমিদার বাড়ির বাকি সদস্যদের মতো তারও সময় ফুরিয়ে এসেছে, কিন্তু এই পিশাচটাকে ধ্বংস করার জন্য সঠিক সময় আসতে তখনও কয়েকদিন বাকি ছিল। তাই সে ওই রূপোর পাতাটা আর তার বিবরণ লিখে কাঠের বাক্সে ভরে কুয়োতে ফেলে দেয়, যাতে পরবর্তীতে কেউ ওই পিশাচটাকে মারতে পারে। ওই রূপোর পাতাটাই সমস্ত অশুভ শক্তির উৎস। অজিতের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, পিশাচকে ধ্বংস করার এই সঠিক সময়টা কখন বলতো, আর কিভাবে ধ্বংস করা যাবে, কিছু বলা আছে ওই এই খাতাতে বলতো? অজিত মাথা নেড়ে জানালো, হ্যাঁ আছে। তারপর দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার মতো করে বলতে শুরু করল, আজ এই বিশেষ দিন, আজ শনিবার এবং অমাবস্যা। শাস্ত্রে আছে শনিবার অমাবস্যা পড়লে তা অতি শুভ হয়, কালী পুজো করলে অশুভ প্রভাব দূর হয়, মনস্কামনা পূর্ণ হয়। আসার সময় দাদুর মুখে শুনেছিলাম আজ অমাবস্যা শুরু হবে রাত 10:45 থেকে, সুতরাং আমাদের হাতে সময় আছে 1 ঘন্টা 15 মিনিট। আমাদের পুজোটা করতে হবে ওই জমিদার বাড়ির মন্দিরে বসে। সমস্ত পদ্ধতি নবকুমার হাতে লিখে দিয়েছে, তাই আমি খাতাটা নিয়ে গেলাম। তুই তোর বাবাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়ে এই অভিশপ্ত রূপোর পাতাটাকে একটা প্যাকেটে ভরে তৈরি থাকিস, আমি কিন্তু ঠিক রাত 10:00 চলে আসবো। আর হ্যাঁ, তোর সাইকেলটা ঠিক আছে তো? অজিতের কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। আমি বললাম, মানে আমরা কালী পুজো কখন করব? শুধু আমরা দুজন? আর ওই রাত দুপুরে আমরা ওই ভূতের বাড়িতে যাব? তুই খেপেছিস? অজিত ধমকে শুরু বললো, দেখ এখন ছেলেমেয়েশি করার সময় না, আমাকে অনেক কিছু জোগাড় করতে হবে। আর তুই তো কিছু বুঝতেই পারছিস না কিছু। গতকাল আমাদের ওই বাড়িতে যাওয়া ওই নবকুমারের লেখা যে শনিবারের অমাবস্যা, সবকিছু যেন পরিকল্পনার মতো হচ্ছে। দেখ অনিন্দ্য, দেখ আমরা যখন এটাকে এনেছি তখন এটাকে ধ্বংস করাও আমাদের দায়িত্ব, আমাদের পারতেই হবে। তুই একটু সাহস জুগিয়ে আমার পাশে থাকিস, তাহলে হবে। এই বিশেষ দিনটা একবার হাত ছাড়া হয়ে গেলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে, বুঝলি? রাত 10:00 সময় ব্যালকনির নিচে রাস্তায় সাইকেলের একটানা রিং এর শব্দ শুনে বুঝছিলাম অজিত এসেছে। আমি তৈরি ছিলাম, তাই দেরি না করে পিঠে ব্যাগ চাপিয়ে বের হয়ে পড়লাম। ল্যাম্পপোস্টের আলোয় দেখলাম অজিতের পিঠে একটা ব্যাগ ছাড়াও সাইকেলের পিছনে বেশ কয়েকটা শুকনো গাছের ডাল বাঁধা আছে। হালকা কুয়াচ্ছন্ন ফাঁকা গলি দিয়ে দুজন চলেছি নিশ্চুপে, একটা কুকুর পর্যন্ত ডাকছে না। চারিদিকে শ্মশানের মতো নিস্তব্ধ জনশূন্য। কিছুটা রাস্তা আসার পর খেয়াল হলো রাস্তার ল্যাম্পপোস্টের আলো শেষ, বাকি রাস্তাটা অন্ধকার। অজিত একটা ছোট্ট টর্চ নিয়ে এসেছে, তার ক্ষীণ আলোতে আমরা এগিয়ে চলেছি রাস্তা থেকে বাড়িটা প্রায় 150 মিটার দূরে। রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে সাইকেল দুটো রেখে সেই শুকনো গাছের ডালগুলো মাথায় নিয়ে আমরা এগিয়ে চললাম। চারিদিকে মিশমিশে কালো অন্ধকার, আগাছার জঙ্গল ভেঙে আমি আগে আগে চলছি, আর অজিত টর্চ হাতে নিয়ে পেছনে আসছে। টর্চের আলো আবারও ক্ষীণ হয়ে আসছে। অজিত বলল, তাড়াহুড়ো করে নতুন ব্যাটারি লাগাতে ভুলে গেছি, বুঝলি? ঘন কালো অন্ধকারের মধ্য থেকে মাঝে মাঝে নিশাচর পাখির ডাক শুনে শিওরে উঠেছে, আর উত্তরে হাওয়ায় হার হিম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন দূর থেকে আমাদেরকে দেখছে। অজিত মাঝে মাঝে পেছন ফিরে তাকাচ্ছে, বুঝলাম ওরও ভয় করছে, কিন্তু সেটা কখনোই স্বীকার করবে না। বাড়ির মেইন গেট থেকে কয়েক হাত দূরে অজিত ফিস ফিস করে বলল, এই দাঁড়া। হ্যাঁ দাঁড়া, আমি বলছি, বলছি দাঁড়া। আমি একটু বিরক্ত হয়ে বললাম, আর কি হয়েছে? এমনি তো ভয় করছে, আর ভয় দেখাস না তো। অজিত ধমক দিয়ে বলল, চুপ কর, শোন। শুনতে পাচ্ছি, মনে হচ্ছে বাড়ির ভেতরে শুকনো পাতার উপরে কেউ একজন হেঁটে যাচ্ছে, সাথে একটা স্পষ্ট অথচ জোরে কিছু পড়ছে। আমি তো ভয় পেয়ে অজিতকে এরকম জড়িয়ে ধরলাম। অজিত ধমক দিয়ে বলল, আহ ছেলে মানুষই করিস না। তারপর ওর ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জানিয়ে সেটা আমার হাতে দিয়ে বলল, চল আমার আগে আগে চল। দুজন একসাথে মেন গেট দিয়ে ভেতরে ঢুকেছি আর একটা দমকা হাওয়া আমাদের ভেদ করে বেরিয়ে গেল। ফাঁকা চত্বরটার কাছে এসে অজিত চারদিকে একবার টর্চের আলো ফেলে দেখে নিল। মনে হলো গতবার যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটা নেই, যেন পৈশাচিক আত্মারা জীবন্ত হয়ে উঠেছে। একটা গন্ধ অনেকক্ষণ ধরে অনুভব করছি, কিসের গন্ধটাই বুঝতে পারছি না। অজিত বলল, কোর বাম দিকের মন্দিরটা ধাঙার কথা, চল তো দেখি। অজিতের কথা শুনে বাড়ির চারদিকে দেওয়ালে ধাক্কা লেগে বারবার প্রতিফলিত হতে লাগলো। গিয়ে দেখলাম সত্যি তো একটা মন্দির আছে, কিন্তু আগের দিন তো এটাকে খেয়াল করিনি। দরজায় জানালা কিছু নেই, মন্দিরের চোরটাই ভেঙে গেছে, ছাদটা কোন রকমের টিকে আছে, মন্দিরের ঠিক মাঝে একটা বেদির মতো আছে, তার উপর একটা পাথরের মূর্তি, পুরো ধুলোর আস্তরণ ঢাকা, আর তার সামনে হাড়ি কাঠ যেখানে পশু বলি হতো, দেখি গায়ে কাঁটা দিয়ে উঠে। অজিত মন্দিরের বারান্দায় এসে খবরের কাগজ পেতে নিয়ে বলল, আতে কিন্তু সময় নেই বেশি, তাড়াতাড়ি ওই গাছের ডালগুলো দুটো আঙ্গুল লম্বা করে আমি আসছি, এখনই আসছি। আমি তখন বললাম, আসছি মানে কোথায় যাবি তুই, আর আমি এই মরা বাড়িতে একা একা থাকবো নাকি, পাগল নাকি তুই? তখনই অজিত বলল, আরে বেল কাঠ পাইনি কোথাও, আগের দিন দেখেছিলাম ওইদিকে একটা বেল গাছ শুকিয়ে গেছে, ওটা আনতে হবে, যোগ্য লাগবে, যোগ্য করতে হলে ওটা লাগবে, অবশ্যই লাগবে। আমি বললাম, যাই হোক না কেন, আমি একা একা থাকবো নাকি এখানে। অজিত তখন বলল, তাহলে তুইও যা, ওই ঘরের জানালা দিয়ে দেখা যাবে, নিয়ে আয় যা। আমি আবার করুণ স্বরে বললাম, আমি একা যাব? অজিত এবার রেগে গেল আর বলল, ধুর যেটা বললাম করতো, এত ভীত হলে চলে নাকি রে ভাই। এতটুকু বলে হন হন করে চলে গেল। আমিও নিরুপায় হয়ে কয়েকবার ডাকলাম, অজিত অজিত, কিন্তু আমার গলাটা যেন কেমন যেন তোতলাচ্ছিল, কোন সাড়া শব্দ পাওয়া গেল না। শেষে কি আর করি, দেওয়ালার দিকে পেছন থেকে বসে মোমবাতির আলোয় ডালগুলো ভাঙতে লাগলাম। চারদিকে এতটাই নিস্তব্ধ যে ডাল ভাঙার শব্দটা যেন ফিরে ফিরে আসছে। মিনিট কয়েক পরে শুকনো পাতার উপরে ঘসঘসের শব্দটা যেন শুনতে লাগলাম। আমাকে একা ফেলে চলে গিয়েছিলিস তো, যদি পিশাচ আমাকে মেরে ফেলে আমার রক্ত খেয়ে নিত? কোন উত্তর পেলাম না। অন্ধকার এতটাই গাঢ় ছিল যে মন্দিরের বাইরের দুহাত দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি এবার একটু ভয় পেয়ে গেলাম আর বললাম, অজিত হ্যাঁ অজিত, দেখ আমার কিন্তু ভয় না করছে, খুব ভয় করছে বললাম, ভয় দেখাস না প্লিজ। তাও কোনো উত্তর এলো না। কাঁপা কাঁপা স্বরে আরো একবার বললাম, অজিত। হঠাৎ অন্ধকারের নিস্তব্ধতা ভেঙে একটা বিকট অট্ট হাসি শোনা গেল, সমস্ত বাড়িটা কেঁপে উঠল সে হাসিতে। আমি দেওয়ালের গায়ে সিঁটিয়ে গেলাম, একটা দমকা হাওয়ায় মোমবাতিটা নিভে গেল, সাথে সাথে অন্ধকারের মধ্যে সে দুটো চোখ জল জল করতে লাগলো। আমার ঘরের বাথরুমে দেখা সে ভয়ঙ্কর চোখ, পা দুটো অবশ হয়ে গেল, ভর তো চিৎকার করতে ভুলে গিয়েছি। চোখ দুটো আরো এগিয়ে আসতে লাগলো, একদম আমার সামনে দপ করে জ্বলে উঠলো, আবারও নিভে গেল। হঠাৎ গলার কাছে কি একটা ফুটে গেল মনে হলো, তারপর লুটিয়ে পড়ার আগেই দেখতে পেলাম একটা আগুন ছুটে আসছে আমার দিকে। তারপর সবকিছু ঝাপসা হয়ে গেল, জ্ঞান ফিরে দেখলাম মন্দিরের বারান্দায় শুয়ে আছি। অজিতের কোলে আমার মাথা, গলার কাছে খুব ব্যথা, আস্তে আস্তে উঠে বসলাম। অজিতের রুমাল আমার গলায় শক্ত করে বাঁধা, সেটার রক্ত ভেজে গেছে। অজিতকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আমার? অজিত তখন বলল, আমি যখন ফিরে আসলাম তখন আমার টর্চটা বন্ধ হয়ে গেছিল, তাই আমি একটা কাঠের ডালে কাপড় জড়িয়ে মশালের মতো তৈরি করে আগুন জ্বালাচ্ছিলাম, হঠাৎ তোর চিৎকার শুনতে পাই, ছুটে এসে দেখি তুই বারান্দায় পড়ে আছিস আর তোর গলার দাঁতও একেবারে ফাটানো দাগ, বুঝলি, সেখান থেকে রক্ত বেরোচ্ছিল, তাড়াতাড়ি রুমাল দিয়ে বেঁধে দিলাম আর কি। অজিত আবারও বলল, চল আমরা তৈরি, এবার কাজ শুরু করা যায়। এতটুকু বলে কাঠের টুকরোর উপর দিয়ে ঘি দিয়ে আগুন ধরিয়ে দিল। তারপর বলল, কই তোর সে মেটাল প্লেটটা দে তো। আমি বললাম, মানে? অজিত তখন বলল, মানে তোর ওই রূপার প্লেটটা দে না, আর যেটাকে বিদায় করতে এসেছি সেটা কোথায়? হ্যাঁ, তখন আমি বললাম, আমার ব্যাগে আছে, দেখ বের করে নে। আমি আর ওসব জিনিসে হাত দেব না রে ভাই। অজিত ব্যাগ থেকে প্লেটটা বের করলো, সেই খাতাটাও বের করলো, তারপর বোতলের জল দিয়ে সেই পাথরের মূর্তিটা ধুয়ে নিল এবং কাঠের আগুন জ্বালিয়ে চকচক করতে লাগলো। অজিত এরপর বলল, শোন অনিন্দ, এবার সব থেকে বড় কাজটা বাকি। অনেক বাধা আসতে পারে, কিন্তু আমাদের এটাকে শেষ করতে হবে। যা বলছি মন দিয়ে শোন, এই খাতায় একটা মন্ত্রের মতো রাখা আছে, সেটার পুরোটা বলতেই হবে চোখ বন্ধ করে। আমি মুখস্থ করে নিয়েছি, আমি মন্ত্র বলতে বলতে যখন ইশারা করব তখনই তুই এই প্লেটটা আগুনে দিয়ে দিবি, ঠিক আছে? আর সাবধান, আমার মন্ত্র শেষ না হওয়া পর্যন্ত আগুন যেন না নেভে, ঠিক আছে? এত গম্ভীর পরিস্থিতির মধ্যেও আমার খুব হাসি পেল। বললাম, তুই তাহলে তান্ত্রিক হয়ে গেলে রে ভাই, শেষমেশ। আমার কথায় কান না দিয়ে অজিত বলল, চল চল শুরু করা যাক, এই কালো কাপড়টা দিয়ে আমার চোখটা বেঁধে দে। অজিত বজ্র স্নানের মতো করে বিড়বিড়ি করে মন্ত্র পড়া শুরু করলো। এদিকে যে ঠান্ডা হাওয়া বইছিল সেটা ঝড়ের রূপ নিয়েছে। যত সময় যাচ্ছে ঝড়ের বেগ যেন বাড়ছে তো বাড়ছে, যুগের আগুনটাও কেঁপে কেঁপে উঠছে, আমার বুকের মধ্যে তোলপাড় যেন হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠছে, আগুনের ঘি দিতেই সেটা আরো বেশি জলজল করে উঠছে। বাইরে ঝড় তাণ্ড সবকিছুই যেন কেঁপে উঠছে, গাছগুলো উপরে যাবে মনে হচ্ছে। আমি বারবার ছাদের দিকে তাকাচ্ছি, যা পুরনো কখনো ভেঙে পড়বে কে জানো। মিনিট খানেক চলার পর অজিত হাত দিয়ে ইশারা করলো, আমি প্লেটটাকে আগুনের উপরে দিয়ে দিলাম, আর সাথে সাথে বাটি কেঁপে উঠল, যেন ভূমিকম্প আসছে। অন্ধকারের মধ্যে একটা আর্তনাদ শোনা গেল, সময়ের সাথে সাথে সেটা বেরিয়ে চলেছে। আগুনের মধ্যে দেখলাম প্লেটটা ঝলসে উঠেছে, সেই চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে বাইরের আর্তনাদ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে ভয়তে হাত পা কাঁপছে, চারদিকে যেন এক প্রলয় শুরু হয়ে গেছে। এদিকে দেখে অজিত ওই ঠান্ডার মধ্যেও ঘেমে গিয়েছে, বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে। তখনও আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। অন্ধকারে যেন আরো এগিয়ে আসছে আমার দিকে, মন্দিরটা ঘিরে ধরেছে। হঠাৎ খেয়াল হলো আগুনের মধ্যে সে প্লেটটা চলে যাচ্ছে, আর আগুন যেন একটা মানুষের আকার দিয়ে বেরিয়ে আসতে চাইছে। বাইরের চিৎকার থেমে গেল হঠাৎ করে, অজিতের মন্ত্র বলা বন্ধ হয়ে গেল, আগুনটাও স্বাভাবিক ভাবে চলছে। অজিত নিজের ব্যাগ থেকে খাতাটা বের করে আগুনের মধ্যে দিল, একটু পরেই আবার ভূমিকম্প শুরু হয়ে গেল। অজিত বলল, কাজ শেষ, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এই বাড়িটা থেকে। নিজেদের ব্যাগ পিছে চাপিয়ে অজিতের সাথে দৌড়ালাম। মন্দির থেকে সবে বের হয়েছি, আর সাথে সাথে মন্দিরের ছাদটা ভেঙে পড়ল, ভূমিকম্প তখন আরো বেড়েছে। আমরা মাতালের মতো করে টলতে টলতে মেইন গেট দিয়ে বেরিয়ে পড়লাম। পেছনে পুরো দোতলা বাড়িটা ভেঙে ধুলোর সাথে মিশে গেল কয়েক মিনিটের মধ্যে। গভীর ঘুমে আচ্ছন্ন এই পৃথিবী জানতে পারল না কয়েকশো বছর আগের এই পিশাচ ধ্বংসের কাহিনীটা। রাতারাতি একটা পুরনো বাড়ি ধুলোর সাথে মিশে গেল। আমাদের কথা কেউ বিশ্বাস করবে না, তাই আমরাও কাউকে বলিনি সেই রক্ত পিশাচের গল্পটি। সো জেফ্রি ভাই, এই ছিল গল্প। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন, আপনার সুমধুর কণ্ঠে এই গল্পটি শুনলে আরো বেশি অসাধারণ লাগবে আমার বিশ্বাস। আমি ফিরোজ খান বলছি বীরপুর থেকে, আজ আবারও ঘটনা পাঠিয়েছি, ইনশাআল্লাহ আমি আর একটা গল্প পাঠাচ্ছি। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন আপনি আপনার মতো করে, এবং আমি চাই আপনি সবসময় দারুণ দারুণ সব ঘটনা লিখে বা পড়ে শোনান। থ্যাংক ইউ সো মাচ। Hey, Firoz bhai, thank you so much for your wonderful story. এবং আশা করছি কালেক্টেড এই স্টোরিটা আপনি সুন্দরভাবে কালেক্ট করে পাঠিয়েছেন, এবং আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সাকসেসফুলি জিনিসটা পড়ে শোনাতে পেরেছি। এটি আমার জন্য সবচেয়ে আনন্দের, এবং ঘটনাটা অনেক বেশি সাসপেন্স ছিল, যদি অনেক বেশি ভয়ের না, বাট সাসপেন্সিভ ছিল। এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সাসপেন্স স্টোরি শুনতে বেশি ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে এরকম স্টোরি আসলে দারুণ রকম এনজয় করে আমি সবসময়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং আশা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে স্টোরিটা। সাসপেন্স, প্যারানর্মাল, ভয় সব মিলিয়ে কিন্তু ভৌতিক ব্যাপার স্যাপার বা প্রেতের যে আমাদের যে প্রেত যে আমরা করি, প্রেত কিন্তু ইটস অল ওভার এভরিথিং মিলিয়ে প্রেম, এমন না যে একটা একটা জনার থেকে। এখানে কিন্তু আমি সাসপেন্স স্টোরি শেয়ার করেছি, আমি এর আগে একবার মনে আছে কিনা জানি না, আমি একটা সাসপেন্সের স্টোরি শেয়ার করেছিলাম, একদম পুরোপুরি থ্রিলার স্টোরি, এবং শেষ পর্যন্ত বোঝা যাচ্ছিল যে কি হচ্ছে, ফুললি থ্রিলার স্টোরি শেয়ার করেছি, পিশাচ নামে একটা থ্রিলার স্টোরি শেয়ার করেছিলাম। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আশা করছি দারুণ দারুণ সব ঘটনা সামনেও বোঝানো হবে। ফিরোজ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল কালেক্টেড স্টোরি, আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি, তিনি লিখেছেন, হ্যালো আসসালাম আলাইকুম জেফ ভাই, আশা করি ভালো আছেন, আমি ফিরোজ খান, এই নিয়ে আজ দুটি গল্প পাঠিয়ে দিলাম প্রেত পডকাস্টের জন্য, গল্পটি ভালো লাগবে পড়ে শোনাবেন। এই গল্পটির নাম পোড়া বাড়ির নাইট গার্ড। বন্যার চলে এবার চাষাবাদ সব শেষ করে দিয়েছে, ঘরে খড়কুটন নেই যা অপনা জীব গরুটার মুখের কাছে ধরবে হারান। এদিকে বউটা পোয়াতে ঘরে যা আছে দুবোনা ফুটিয়ে গোটা দশ দিন চলতে পারে, কিন্তু তারপর এসব সাত পাঁচ চিন্তা করতে করতে হারান ঠিক করে নেয়, না এভাবে আর হচ্ছে না, আমি এবার শহরে যাব। রতন শহরে অনেকবার বলেছিল কাজের জন্য যেতে, আমি নিজে তখন যাইনি, আসলে সত্য বিয়ে করা কচি বউটাকে একা গ্রামে ফেলে রাখতে মন চায়নি, আর চাষাবাদ ভালোই হচ্ছিল, এখনো মন চাইছে না, কিন্তু উপায় নেই, কালকে বউকে বাপের বাড়িতে রেখে আমি ওখান থেকে রতনের কাছে চলে যাব। রাতে বিছানায় শুয়ে আদরের সোহাগে ভরিয়ে দিতে দিতে হারান বউকে সব বুঝিয়ে বলে, এও জানায় প্রতি মাসে সে আসবে দেখা করতে, আর ভবিষ্যতে শহরেই কিছু একটা ব্যবস্থা করে তাকেও নিয়ে যাবে ওখানে। প্রতি বছরের বন্যায় অনিশ্চয়তার এই জীবনে তার ভালোবাসার চিহ্নটাকে রেখে যেতে পারবে না। হারানের বউ বুদ্ধিমতী মনের ভেতরে কষ্টটা লুকিয়ে রেখে স্বামীকে উৎসাহ দিল শহরে যাবার জন্য। স্ত্রীকে বাপের বাড়ি রেখে হারান ট্রেনে চেপে বসলো শহরে যাবে বলে। সারাদিন ক্লান্তিতে ট্রেনের ফুরফুর করে ঢোকা হাওয়া হারান দুচোখ কখন যেন জুড়ে গিয়েছিল, ঘুম ভাঙল এক চোর ধাক্কায়, চোখ খুলে দেখল চারপাশে ঘুট ঘুট অন্ধকার, ট্রেন জনমানবহীন, কি বাবা এ কোথায় চলে আসলাম আমি, আর বাকিরা সবাই কোথায়, নিজের মনে বলতে বলতে পকেট থেকে ডিসলাইটা বের করে জানিয়ে সামান্য আলো নিজের জামার পোটলা থেকে হাতে নিল, তারপর ধীরে ধীরে পা টিপে টিপে এগিয়ে এলো দরজার দিকে। ট্রেন থেকে লাফিয়ে নামলো লাইনের উপরে, কয়েক পা এগুতেই বুঝতে পারলো সে কার্সেটে চলে এসেছে, লাইন ধরে পা টিপে টিপে সে হাঁটতে লাগলো। বাইরের অন্ধকারের রূপ থেকে হারান মনে করার চেষ্টা করল আজ অমাবস্যা কিনা, এই রাতের অন্ধকার সদ্য ছেড়ে আসা বউটার জন্য যেন মন ঢুকরে ঢুকরে কেঁদে উঠছিল হারানের। কয়েক পা হারার পরে এই হারান, এই হারান বলে এক ডাক শুনে হারান দাঁড়িয়ে পড়ল, ততক্ষণে সে ডাকটা হারানের অনেক কাছে এসে গেছে, হারান, এই হারান, কখন থেকে দাঁড়াতে বলছি। ভালো করে লোকটাকে কয়েক সেকেন্ড চিনবার চেষ্টা করলো, এরপর হারান চিনিয়ে বলল, আরে রতন না, এ কি তুই, তুই কি করে রে এখানে আসলি, আর এসব কি, এসব কোন ধরনের পোশাক পরে আছিস, নিজেকে ঢেকে রেখেছিস কেন, তুই কি করে জানলি আমি আজকে আসছি তোর কাছে, আর এই অন্ধকারে আমাকে ঠাউরি বা করলি কেন বলতো। রতন তখন বলল, ওরে থাম থাম, তুই যে প্রশ্নের বন্যা বয়ে দিচ্ছিস, আমি পাশেই কাজ করি নাইট গার্ডের, সেখানে যাচ্ছিলাম, চল যেতে যেতে কথা বলবো। কিছু দূর লাইন ধরে হাঁটার পর এক জায়গায় চালু মতো একটা স্থানে নেমে কাঁচার রাস্তা ধরে দুজনে হাঁটছে, কাঁচা রাস্তা ধরে দুজন বন্ধু হাঁটতে হাঁটতে খানিকটা পরে এক বাড়ির সামনে এসে দাঁড়ায়। হারান, আমি ভাবছি কদিনের জন্য পিসির বাড়ি যাব, তোকে আমি সব বুঝিয়ে দিচ্ছি, তুই আজ থেকে কাজে লেগে পড় বুঝলি, তুই থাকলে আমি নিজেও একটু নিশ্চিন্ত হব। হারান তখন বলল, তার মানে তোর কাজ আমি কি করে। তখনই রতন বলল, আরে না না, আমি তো এটা এক্সট্রা কাজ করি, আমার মেন কাজ তো কারখানায়, তুই এখন এখানে কর, পরে তোকে কারখানায় ঢুকিয়ে দেবো, ঘরগুলো পাহারা দিবি, বুঝলি? লক্ষ্য রাখবি ফাঁকা বাড়ি থেকে কেউ কোনো সসামাজিক কাজ নেও না করে। শুকনো খাবার ওই ঘরটার ভেতরেই রাখা আছে। ভারী খাবার খেলে ভরা পেট হয়ে গেলে ঘুমিয়ে পড়বি, ঠিক করে পাহারা দিতে পারবি না কিন্তু তখন। কথাগুলো শেষ করে এক গোছার চাবি হারানের হাতে গুঁজে দিল। হারান চাবির গোছা নাড়িয়ে দেখতে দেখতে বলল, আচ্ছা রতন, হ্যাঁ রতন, যা বাবা কোথায় চলে গেল? ও মনে হয় সেটা লোকের অভাবে অনেক দিন বেড়াতে যেতে পারেনি। যদি আমি আমার আটকে দিই তাহলে আমাকে কিছু না বলে চলে গেল। হারান চাবি দিয়ে বাড়ির মেইন দরজা খুলে ভেতরে ঢুকে প্রথমে দূর থেকে রতনের দেখানো ঘরটার সামনে আসে। সব চাবি একবার ঘুরিয়ে ফিরিয়ে ঘরের দরজাটা খোলার চেষ্টা করে। কিছুক্ষণ পরে একটা চাবি দিয়ে দরজাটা খুলে রতনের ঘরের ভিতরে প্রবেশ করে হারান। দেশলাই ধরিয়ে দেশলাইয়ের আলোর দরজার পেছনে একটা সুইচ বোর্ড দেখতে পায়। বোর্ডের উপরে একটা সুইচ দেখতে পায় আর সেটা জানালে ক্ষীণ আলোর একটা বাল্প আর পাখাটা চলতে থাকে। হারান তাকিয়ে দেখে ঘরের ভিতরে একটা চেয়ার টেবিল পাতা আছে। এখানে বসলে পুরো বাড়িটাই কম বেশি ভালোভাবে দেখা যায়। হারান নিজের জামা কাপড় বদলিয়ে এক পাশে রাখলো। চেয়ারটা টেনে বসে গাটা একটু এনিয়ে দিল। পাখার হাওয়ায় চোখ দুটো যেন জুড়িয়ে এসেছে হারানের। হারানের ভাবনা আবারও ছুটে চলল তার পেঁয়াজি স্ত্রীর কাছে। চোখ দুটো হালকা লেগে এসেছে। কি এক মেয়েলি আর্তনাদে হারান জেগে উঠে বসে। রতন যে বলল কেউ থাকে না এখানে, তাহলে একটা কার কলা? হারানের চোখে মুখে অনেক প্রশ্নের ছাপ। আর তখন চাবির কোঁচা হাতে ধরে সিঁড়ির দিকে এগোতে থাকে। দোতলার কাছে আসতে আর্তনাদ এবং আর্তনাদটা ধীরে ধীরে তীব্রতর হতে শুরু করছিল। দোতলার পর তিনতলা বন্ধ ঘর পেরোতে শেষের ঘরটার কাছে এসে হারান পা থমকে যায়। কি দেখছে সে? তিনজন বাচ্চা বাচ্চা ছেলে ছোট মেয়েটার উপরে বল প্রয়োগ করছে। হারানের বুঝতে বাকি রইল না ওদের অভিসন্ধি। সে তেড়ে গেল ওদিকে। আরে কি করছিস তোরা? ছেড়ে দে বলছি। রাত বিরতে ফাঁকা পেয়ে বাড়িতে এসব কি করছিস? শীঘ্র ছেড়ে দে বলছি। হারানের কথা শুনে ছেলেগুলো হেসে উঠল। হারানকে গুরুত্ব না দেয়া আবারও ঝাঁপিয়ে পড়লো মেয়েটার উপরে। হারানের সহ্য করতে না পেরে দরজার পাশে রাখা একটা ইট নিয়ে তাদের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই চারজন বিকট একটা হাসি দিয়ে হারানের দিকে তাকায়। কি বিভৎস সে চোখ! চোখের ভেতরটা যেন আগুনের কোলা ঠিকরে বাইরে বেরিয়ে আসছে হারানের থেকে। হারান অনেক চেষ্টা করছিল দৌড়ানো পালাতে, কিন্তু পারছে না। পাটা যেন জমে গিয়েছে, কিছুতে এগোতে পারছে না। অনেক চেষ্টায় হারান মেইন গেটটা পর্যন্ত পৌঁছালো। অট্ট হাসিগুলো হারানোর পিছু পিছু নিয়েছে। এক শীতল হাওয়া বয়ে গেল হারানের শরীরের উপর দিয়ে। পরের দিন ভোরে চোখের মুখে জল ঝাপটা লাগিয়ে হারানের জ্ঞান ফেরে। চোখ খুলে সে সামনে দেখতে পায় একটা বুড়ি বুড়ি মাসিকে। ততক্ষণে চারপাশ আলো ফুটে উঠেছে এবং তখন সেই বুড়ি মাসি বলল,
তুমি কে গাছেলে এই প্রান্তরে বসে আসো? এভাবে তোমার বাড়ি কোথায়?
বুড়ি মাসির প্রশ্নের সম্মিলিত ফিরে পায় হারান। গতকালের সমস্ত ঘটনা মনে পড়ে যায় ওর। ও সমস্ত ঘটনা খুলে বলে সে বুড়িকে। তখন বুড়ি বলল,
সর্বনাশ, তুই খুব জোর বেশি এসেছিস যাত্রায়। এটা তো একটা পোড়া বাড়ি, এখানে আজ থেকে 7 বছর ধরে কেউ থাকে না। রতন নামে এক নাইট গার্ড এখানে থাকতো, কিন্তু দুর্ঘটনার রাত্রে শর্ট সার্কিট হয়ে গোটা বাড়ির সাথে ওই ও বাকি মায়াটা আর বদমাস ছেলের সাথে ওই রতন নাইট গার্ডটা মারা গিয়েছিল। এদিকে কেউ আর আসে না, বাড়ির মালিকও বিদেশ থাকেন, তাই বাড়িটা পুরো ভূতের বাড়ি নামে পরিচিত। আমি মাসে মাসে আসি, ওই বাগানটায় কিছু খুলে করার পাতা পাই, বাজারে বিক্রি করলে বেশ দুটো আয় হয়, তাই আজ রক্ত কমে গেলে সবাই খায় খুব চাহিদা। তাও তো সেই দিনের আলো ফোটার পর, রাত্রের কোনো ভাবেই নয়।
হারান এক মুহূর্ত চিন্তা ভাবনা না করে বেরিয়ে পড়ল বাড়ির পথে। সে ঠিক করে নিয়েছে যা সামান্য টাকা পয়সা আছে তা দিয়ে নিজের গ্রামে আবারও ফিরে যাবে এবং একটা মুদির দোকান দেবে। তার থেকে যা আয় হয় তা দিয়ে বেশ ভালোভাবে চলে যাবে। এই ছিল গল্প জেফ্রি ভাই। গল্পটির নাম নাইট গার্ড এবং আমি আপনাকে যেটা বলেছি এই গল্পের লেখিকা চৈতালি। এবং আশা করছি চৈতালি আপুর ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। চলেছে আরো একটি গল্পে এবং এটাও চৈতালি আপুর গল্প। চলুন জেফ্রি ভাই শুরু করি গল্পটি। এই গল্পটির নাম সেই এক রাত। গল্পটির লেখিকা চৈতালি। শুরু করছি গল্প। গাড়ির জানালা দিয়ে যতটা সম্ভব দেহটাকে বের করে ড্রাইভারকে টর্চ লাইটের আলোতে দেখাতে দেখাতে জঙ্গলের রাস্তা দিয়ে এগোতে লাগলো পরিতোষ বাবুর গাড়ি। চারপাশ তখন অভ্যন্ত ঘন অন্ধকার। খানিকটা পথ যাবার পরেই এদিকে ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়ে গেল। সারা গাড়ির কোলনের ড্রাইভার হেডলাইট মাথা খারাপ করে বেরিয়ে গেছে রাস্তায়। চল না আগে ঠাকুর ঠাকুর করে গন্তব্যে পৌঁছায়, তারপর তোর ভাড়াটা কি করে করতে হয় দেখছি, ফিসফিস করে কথাগুলো বলে উঠল পরিতোষ বাবু। তখনই সে ড্রাইভার বলে উঠলেন, বাবু কুছ বোল রাহা হ্যায় ক্যা? পরিতোষ বাবু বিড়বিড় করে অবাঙালি ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, নেই কুছ নেই, বলতা তুম গাড়ি চালাও, ওটা যদি কলকাতা না তুমকো ফিরিয়ে একেবারে বৃন্দাবন ভেজ দিতা। আধা ভাঙা ইন্দিতে কথাগুলো বললেন পরিতোষ বাবু। ড্রাইভারের কান পর্যন্ত শুধু কুছ নেহি বলতা অতি পৌঁছালো। বিড়বিড় করা বোধ হয় বাবুর একটা স্বভাব। ভাবতে ভাবতে সে বনের সুখে গাড়ি চালাতে লাগলো। কথায় আছে বিপদ আসে সব দিক থেকে আসে। খানিকটা পথ অতিক্রম করতে গাড়িটা একটা বিকট শব্দ করে এসে জঙ্গলের মাঝে থেমে গেল। লাগ গায়ে ইঞ্জিন গরম হো গায়া, গাড়ি মে পানি পানি নেই হ্যাঁ, ব্যাটিয়ে মেয়ে পানি লেকার আতা হো, ও বাবু কই বুলানে সে ভি কাহি মাত জানা, ঠিক হ্যাঁ না বলেই দুটো পাঁচ লিটারের যার হাতে নিয়ে মিশে গেল অন্ধকারের মধ্যে অবাঙ্গালি সেই ড্রাইভারটা। এই পুরো জঙ্গলে কার খেয়ে দে কাজ নেই আমার কাছে আসছে যাবে, যত সব বলতে বলতে চারপাশে গাড়ির কাঁচ তুলে পরিতোষ বাবু গাড়ির সিটে এলিয়ে দিলেন ক্লান্তি দূর করাবার জন্য। চারপাশে নিস্তব্ধতার মাঝে ঝিঝি পোকার ডাক আর রাত জাগা পাখির ডাক যেন ভঙ্গ হচ্ছে। হঠাৎ পরিতোষ বাবুর কানে ভেসে আসে গানের সুরের আওয়াজ, সাথে সাথে হৈ হুল্লোড় একটা আওয়াজও পেলেন। এই ঘন জঙ্গলের ভেতরে এত কিসের আওয়াজ, বুকটা সামান্য কেঁপে উঠল। কাঁচের ভেতর দিয়ে বাইরে বোঝার চেষ্টা করলেন। গাছের পাতার ফাঁক দিয়ে অনতি দূরেই একটা বাড়ির ক্ষীণ আলো দেখা যায়। এইটা খর জঙ্গল মানে কোথা থেকে এলো, আগে তো খেয়াল করিনি, হয়তো ছিল নজরে পড়েনি। উফ কি দাঁড়ানো চন জনিয়ে উঠেছে, জায়গাটা গেল রে কোথায় রে বাবা, নিজের মনের মধ্যে কথাগুলো বলতে লাগলেন। গাড়ির দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলেন পরিতোষ বাবু। এবার কোলাহলের শব্দটা বেশ স্পষ্ট ভাবে শুনতে পান তিনি। উৎসস্থল ভালো করে বোঝার চেষ্টা করতে গাছের ফাঁক দিয়ে দেখতে পান গাড়ির ভেতর থেকে বাড়িতে যে কিনো আলো দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল অনেক দূরে তা একদমই কাছে। কি করব না করব ভাবতে ভাবতে তিনি পকেট থেকে পেন আর কাগজের টুকরো বের করে মেসেজ লিখে ড্রাইভারের সিটের উপরে রেখে পা বাড়ান ওই আলো রশ্মির দিকে। গাছের ফাঁক দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে একটু নামতেই তিনি বাড়ির গেট দেখতে পান। বাড়ির দরজার উপরে বড় বড় করে লেখা সেন্ট জুয়েল পান্থশালা। ও তাহলে এইটা একটা পান্থশালা, যাক ভালোই হলো। নিজের মনে কথাগুলো আওড়াতে আওড়াতে পান্থশালার ভেতরে প্রবেশ করলেন পরিতোষ বাবু। ভেতরে প্রবেশ করে মৃত মন্দ আলো দেখতে পেলেন। হাতে গোনা গোটা পাঁচ ছয় টেবিল পরিপূর্ণ একেবারে ছেলে চোখরান তলে। চেহারা থেকে বোঝা গেল সব স্থানীয় বলে এবং ঘরের কোনে এক কোনায় ছোট্ট একটা স্টেজ করা, তার উপরে দাঁড়িয়ে আছে একটা হিন্দি গান গেয়ে চলেছে কর্মন্ত ওয়েটাররা সবাই মহিলা। পরিতোষ বাবু একটা জায়গা নিয়ে বসলেন এবং সাথে সাথে একটা মহিলা এগিয়ে এসে অর্ডারটা লিখে দিয়ে গেল। ওনার মনের ভেতরে বারে বারে একটাই প্রশ্ন ঘর পাক খেতে থাকল, এতটা রাস্তা এলাম জনমানবহীন চোখে এলো না, তাহলে এখানে এত লোক এরা কোথা থেকে এলো? খানিক্ষণ পরে টেবিলে গরম গরম খাবার চলে এলো। পরিতোষ বাবু গুনগুন করতে করতে মনের সুখে খেতে থাকেন। খেতে খেতে হঠাৎ করে ঘরের এক কোনায় একটা ছোট্ট টেবিলে বসা ব্যক্তির দিকে চোখ চলে যায় ওনার। মৃত আলো হলেও স্পষ্ট বুঝতে পারেন ওনারই গাড়ির অবাঙ্গালি সেই ড্রাইভার। মনের সুখে পানীয় পান করছে, তাই দেখে পরিতোষ বাবুর মাথা তো চড়াত করে গরম হয়ে যায় এবং বললেন, আমি জঙ্গলে বসে বসে খিদের জ্বালায় মরছিলাম আর উনি এখানে পেট পুজো করছে, দাঁড়ো দেখাচ্ছি মজা। বলতে বলতে তিনি নির্দিষ্ট টেবিলের দিকে এগিয়ে গেলেন এবং লোকটার পিঠের উপরে হাত চাটলেন আর বললেন, এই তোমারা জলদানে যাওয়া না? পরতেশবাবুর কথা মুখে রয়ে গেল। সেই ভদ্রলোক পেছনে ঘুরতেই তার মুখটা দেখি সব কেমন যেন ঘুরতে লাগলো। কি বিপর্ষ তার চেহারা, চারপাশ তখন সব পরিবর্তন হয়ে গেল। সবাই কি বিপর্ষ, এগিয়ে আসছে পরিতোষবাবুর দিকে। বিপর্ষ চেহারা, চারিদিকে যেন তাকিয়ে আছে, এক্ষুনি যেন তাদের মুখ দিয়ে পোকা কিলবিল করে বেরিয়ে আসছে, আর নাক মুখ দিয়ে রক্ত ঠপ ঠপ করে পড়ছে। এবং লক্ষ্য করলেন তাদের দাঁতগুলো বেরিয়ে আসছে ঠোকর থেকে এবং চোখগুলো বড় বড় হয়ে আসছে সবার। ধীরে ধীরে সবার মাথা বড় হয়ে আসছে। সবাই মিলে ধীরে ধীরে পরিতোষবাবুর দিকে একদম এগিয়ে আসছেন। পরিতোষবাবুকে ছাপিয়ে ধরবেন এমন সময় হঠাৎ করে বলে উঠলেন,
সাহেব, সাহেব, হে সাহেব!
চোখে মুখে জলের ফোঁটার স্পর্শে পরিতোষবাবু উঠে বসেন। চোখের সামনে দেখতে পান তার গাড়ির ড্রাইভার আর একজন অচেনা মানুষকে। ততক্ষণে দিনের আলো ফুটে উঠেছে। চারপাশ ভালো করে তাকিয়ে দেখেন তার গায়ে হাতে কাদা মাখা। হঠাৎ করে পরিতোষবাবু বলেন, পান্থশালাটা কোথায়? পরিতোষবাবুর কথা যেন আটকে যাচ্ছিল। তখন সে লোকটা বলল,
পান্থশালা? এসব দূর মে কোই পান্থশালা নেই হ্যায়, পর হ্যায় বহুত সাল পেহলে কি বাত হ্যায়, ইয়াহ পর এক পান্থশালা থা, এক রাত কো পাহাড়ি চোটি সে ধস গির গই, আর সব খতম হো গয়া, এক রাত মে খতম হো গয়া।
ড্রাইভারের সাথে ভদ্রলোক কথাগুলো বলে উঠল। তখন এসে ড্রাইভার বলল,
স্যার জি চালিয়ে সমাজ গে আপ, বহুত জোর ব্যাজ গায়ে, ভগবান আপকো বাঁচা লিয়া, ইসলিয়ে আপকো মানা কিয়া থা গাড়ি সে উতরানে কে লিয়ে, সমাজ গে না।
গাড়ির ড্রাইভারের কথায় পরিতোষবাবু মনে মনে অদৃষ্টকে ধন্যবাদ দিতে দিতে গাড়িতে উঠে বসলেন। সত্যি এই যাত্রা উনি বড় বাঁচা বেঁচে গেছেন। এই ছিল আমার দ্বিতীয় গল্প এবং তৃতীয় গল্প। যদি গল্পগুলো ভালো লাগে তাহলে পড়ে শোনাতে পারেন আপনার সুমধুর কণ্ঠে। আমি ফিরোজ খান আজ এখানে শেষ করছি আমার দুটি গল্প। থ্যাংক ইউ সো মাচ ফিরোজ ভাই, এবং আশা করছি আপনার স্টোরি সবার কাছে দারুণ রকম সুন্দর লাগবে। এবং আমি সবসময় আমি বিলিভ করি যে এরকম স্টোরি যাদের কাছে থাকবে তারা, মানে যারা শুনবে তাদের কাছে অনেক বেশি আনন্দ লাগবে। দিস ইজ লিটারালি সুপার অ্যামেজিং স্টোরি, একদম মনে হচ্ছিল সিনেমাটিক একটা স্টোরি দেখলাম বা বললাম, খুব সুন্দর একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাই এত অসাধারণ ঘটনা লিখে পাঠানোর জন্য, মানে কালেক্ট করে পাঠানোর জন্য। আমি অনেক চাই যে কানেক্ট করে পাঠান বা যেখান থেকে পাঠান, অবশ্যই ঘটনা যিনি লিখেছেন বা যিনি এত সুন্দর করে লিখেছেন তার অবশ্যই নামটা দিতে হবে। এই গল্পের লেখিকার নাম চৈতালি আপু। থ্যাংক ইউ সো মাচ চৈতালি আপু ফর দিস সুপার অ্যামেজিং স্টোরি, এবং আশা করছি স্টোরিটা সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কষ্টটা সার্থক হবে আমি বিলিভ করি এটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি চলে যাচ্ছি আমাদের সর্বশেষ ছোট একটি গল্পে। আশা করছি গল্পটি ভালো লাগবে। চলে যাই সর্বশেষ গল্পে, এবং এই গল্পটা আমাদের নতুন একজন যেটাকে বলে শ্রোতা তিনি পাঠিয়েছেন। চলুন শুরু করি গল্পটি। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, হ্যালো আসসালামু আলাইকুম জসু ভাই, আমি সাকিব, আমি বলছি ঢাকার ধানমন্ডি থেকে। আপনার প্রেত পডকাস্টটি বহুদিন যাবত শুনছি এবং আমি চাই দারুণ দারুণ সব ঘটনা প্রেত পডকাস্টে আগে যেভাবে শেয়ার হচ্ছিল আজকেও সেভাবে শেয়ার হচ্ছে এবং সামনেও শেয়ার হোক। আমি একটি গল্প কালেক্ট করেছি অনলাইন থেকে, সেটা পাঠিয়ে দিলাম। অবশ্যই গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। গল্পটির নাম পোস্টমাস্টার। শুরু করছি ছোট এই গল্পটি। সময়টা পৌষের মাঝামাঝি, মশার গ্রামের বন্ধুলির চিঠি এলো সনদ পোস্টমাস্টারের কাছে। যত সময় তিনি রওনা হলেন, যে সময়কার ঘটনা তখন হ্যারিকেন আলো ছিল একমাত্র আলোর উৎস। স্টেশনে পৌঁছে পকেটের ঘড়িটা বের করে দেখলেন রাত 9টা বাজে। ট্রেনটা পর দেরি করে ফেলল, শীতের রাত এরকম পাড়া গায়ে আমি একা কার সাথে থাকবো? স্টেশন তখন একদম ফাঁকা। নিজের মনে বিড়বির করতে করতে এদিক সেদিক তাকাচ্ছেন, হঠাৎ করে পেছন থেকে কানের কাছে একটা শব্দ এলো। কে যেন বলল,
আপনি নতুন পোস্টমাস্টার না?
আচমকা কণ্ঠস্বরটা শুনে সনৎবাবু চমকে উঠেন। পেছন করে তাকান, দেখেন আপাতমস্তক শাল দিয়ে মোড়ানো একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে। চোখ দুটো ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, চোখ দুটো কেমন যেন খুব গভীর টাইপের এবং খুব ডার্ক টাইপের মনে হচ্ছিল, মানে কেমন যেন মনে হচ্ছিল গোল এবং একই সাথে খুব গর্তের ভেতরে তার চোখ দুটো। সোনাথবাবু লক্ষ্য করল চোখ দুটো অদ্ভুত নীল এবং অদ্ভুত রকমের ভয়াবহ। স্টেশনের ধিমি আলোতে যেন জঞ্জল করে উঠছে সেই নীল চোখগুলো। কিছু বুঝে ওঠার আগে টিনের বাক্স আর বেডিংটা হাতে তুলে নিয়ে বললেন,
আসুন আমার পেছনে আসুন।
এ বলে লোকটা হন্তধন্ত হয়ে হাঁটা শুরু করলো। সনৎবাবু কোনো উপায় না পেয়ে হাঁটা ধরলেন লোকটার পেছনে। মনে মনে ভাবলেন হয়তো গ্রাম থেকে কেউ নিতে এসেছে, না হলে এইভাবে করে বলবে কেন মাস্টার মশাই। ঘটনা কি, স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে লাগলেন দুজনে। চারপাশ জনশূন্য, পাকা রাস্তা বরাবর মিনিট দশেক হাঁটার পর ডান দিকে শালের জঙ্গল রেখে মোরামের পথ ধরে এগোতে থাকে। খানিকটা যাওয়ার পরে জঙ্গল পথে হালকা ঝুনঝুনির আওয়াজটা একটা অপব ভেসে ওঠে। সনৎবাবু খানিক বাদে বুঝতে পারেন অপবটা রানারের। সে সংবাদ দিয়ে দৌড়ে গ্রামের পোস্ট অফিসে পান এবং তখনই শুনলেন, না তাহলে ঠিক পথে এগিয়েছি, এতটা রাস্তা লোকটা একটাও কথা বলেননি। সনৎবাবু জিজ্ঞেস করলেন,
তোমার নাম কি, কি করা হয়?
চারবারের মতো প্রশ্নের করার পরে সে উত্তর দিল,
আমার নাম জগদীশ রায়, আমি প্রাক্তন পোস্টমাস্টার।
সনৎবাবু চমকে উঠেন নামটা শুনে, ওনার মাথাটা চক্কর দিয়ে উঠল। আতঙ্ক কলা চেপে ধরে বলল,
এই নামটা তো আগের পোস্টমাস্টারের, ডাকাতের আক্রমণে পোস্টমাস্টার আর রানা দুজনের মৃত্যু হয়েছিল।
এতক্ষণ পথের সাথী পেছনে ঘুরে তাকালো। ওহ কি বিভৎস তার চেহারা, মুখের চারপাশ দিয়ে রীতিমতো রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, নীল চোখ দুটো কেমন যেন ঠিকরে বেরিয়ে আসছে, চারপাশের ধোঁয়ায় ভরে যাচ্ছে। সনৎবাবু ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছেন, তিনি বুঝতে পারছেন তার চারপাশটা যেন ঝাপসা হয়ে উঠেছে, তার শরীর গরম হয়ে উঠেছে, তার মাথা ভন ভন করছে। তিনি আর নিতে পারলেন না এই অস্বাভাবিক দৃশ্যটা, তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে বললেন। ভোরের আলোয় জ্ঞান ফিরতে তিনি দেখলেন কিছু লোক তার চারপাশে দাঁড়িয়ে আছে। তাদের পরনে পোশাক দেখে মনে হচ্ছে গ্রামের সাধারণ চাষি। সনৎবাবু ধীরে ধীরে উঠে বসলেন, মাথাটা তখন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে। তখনই একজন বললেন,
কে বাবা, কোথা থেকে এসেছি, এইখানে বা কি করে এলি, এই ঠান্ডা এভাবে পড়েছিল?
এক বয়স্ক ভদ্রলোক জিজ্ঞেস করলেন কথাগুলো। তখনই সনৎবাবু বললেন,
আমি
সনৎবাবুর কথা মুখে রয়ে গেল। চোখ গেল সামনের একতলা বাড়িটার দিকে, বাড়িটার দরজাটার ওপরে একটা সাইনবোর্ড বড় বড় করে লেখা আছে, মশার গ্রাম পোস্ট অফিস। তারপর কেটে গেছে অনেকগুলো বছর সনৎবাবুর এই মশার গ্রাম পোস্ট অফিসে, কিন্তু কোনো দিন আর কোনো সময় অবাস্তব এবং অদ্ভুত কিছু তার চোখে পড়েনি। এটাই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, এবং সত্যি বলছি এটা আমার পাঠানো প্রথম কোনো ঘটনা। আপনাকে যদি ভালো লাগে পড়ে শোনাতে পারেন আপনার সুমধুর ওই কোকিল কণ্ঠ দিয়ে। অসংখ্য ধন্যবাদ জেফ্রি ভাই, আমি সাকিব বলছিলাম ধানমন্ডি থেকে। ও মাই গড, দ্যাট ইজ বিউটিফুল স্টোরি, এবং একই সাথে বলবো দ্যাট ইজ ইউনিক স্টোরি, খুবই সুন্দর একটা স্টোরি ছিল এবং রহস্য ঘটনা ছিল, খুবই ছোট স্টোরি ছিল বাট খুব ভালো লেগেছে আমার কাছে। আমি ভালো স্টোরিকে সবসময় ভালো বলি, কারণ খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, এবং আশা করছি আপনাদের সবার কাছে অসম্ভব রকম ভালো লেগেছে প্রতিটা ঘটনা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনাদের এটার দায়িত্ব যে গুরু দায়িত্ব বলে যেটাকে, যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আজকের এপিসোডের স্টোরিগুলো। থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, অনেকগুলো স্টোরি কিন্তু আজকে শেয়ার করা হয়ে গেছে। আপনাদের কোন কোন স্টোরিগুলো বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকলাম। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি এখন কিছু সময়ের জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসছি, যেটাকে বলে যে কমেন্ট সেকশনে। ইনশাল্লাহ আপনাদের কিছু কমেন্ট পড়ব, গল্প করব এবং আজকের মতো বিদায় নিব। চলে যাই সরাসরি কমেন্ট সেকশনে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন এবং রাইট নাও কিন্তু আমি ফ্রিতে যুক্ত হয়ে গেলাম একদম লাইভে এবং আপনাদের সাথে আবারও আরো একটি সপ্তাহে কিন্তু যুক্ত হয়ে গেলাম। যদি বলি এই মুহূর্তে ঘড়িতে বাজে রাত একটা এবং আমি আপনাদের সাথে আবারও যুক্ত হয়ে গেছি ফ্রিতের 42তম এপিসোডে একদম লাইভে এবং আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন শীতের চাদরে দারুণ রকম এক ভৌতিক অভিজ্ঞতা অনুভব করছেন এবং একই সাথে লাইভে আমার সাথে আছেন। এবং যদি বলি তাহলে এই মুহূর্তে মারাত্মক ধরনের ঠান্ডা একটা অনুভূতি এবং মারাত্মক ধরনের ঠান্ডাটা আবহাওয়ার মধ্যে যখন ভৌতিক গল্পগুলো শোনা হয় তখন কিন্তু ধরেন যে ভৌতিক স্টোরিগুলো শোনার অন্যরকম একটা ফিলিংস কাজ করে, যেটা আমার সবসময় হয়। আমি যখন রেকর্ডিংয়ে যাই সবসময় এই ব্যাপারটা আমি অনেক বেশি ফিল করি, বিকজ শীতের রাতে লেপের নিচে শুয়ে ভৌতিক স্টোরিজগুলো শোনার মজাই আলাদা। এবং এই জন্য বলি যে সবসময় আপনারা স্টোরি পাঠাবেন, দারুণ দারুণ সব স্টোরি পাঠাবেন প্রেতে, তাহলে নিজেদের ঘটনা কিন্তু নিজেদের শুনতে আরো বেশি ভালো লাগে, ইজন্ট ইট? সো আপনারা যদি চান যে প্রেতে ঘটনা পাঠাবেন, ঠিক সেইভাবে কিন্তু ঘটনা পাঠিয়ে দিতে পারেন। একটা ইমেল আইডি আছে প্রেতের, উইচ ইজ pret.sadhinmusical@gmail.com, pret.sadhinmusical@gmail.com। ঠিক এই মেলে ঘটনা কিন্তু সেন্ড করে দিতে পারেন, অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক স্টোরি হতে হবে, দ্যাটস ইট। এতটুকু বলার ছিল এবং আজকে অনেকদিন পর বা এক সপ্তাহ পর আমার লাইভে যেহেতু এসেছি আপনাদের সাথে টুকটাক কিছু গল্প তো করবই না, গল্প করে আমি যাচ্ছি না। সো প্রথমে যদি বলি তবে স্বাধীন মিউজিক থেকে আমাকে হ্যালো জানিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ স্বাধীন মিউজিক ভাই। আমি স্বাধীন মিউজিক থেকে আমাকে কমেন্ট করেছে, এছাড়াও তাকে তাসিন প্লাবন ভাই লিখেছেন, হ্যালো ব্রাদার কেমন আছেন, অপেক্ষায় আছি অবিনাশ মুখার্জির স্টোরি। প্রথমে বলে দিয়েছি কিন্তু অবিনাশ মুখার্জির স্টোরির কথাটা যে আমার একটু বিপদে পড়ে গেছে, কাইন্ড অফ, বিকজ মানে মিউজিকগুলো আবার লাইসেন্স করতে হচ্ছে এবং সেগুলো হচ্ছে এপিডেমিক মিউজিক থেকে কালেক্ট করা, খুবই টাফ একটা ব্যাপার স্যাপার, সেগুলো কালেক্ট করে পারচেস করে আবার শেয়ার করতে হবে আপনাদের সাথে। ইনশাল্লাহ হবে আগামী সপ্তাহে, হয়তো বা পেয়ে যেতেও পারেন। সো তাহসিন প্লাবন ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন, এছাড়া এমডি নায়ান আদি কমেন্ট করেছিলেন, আছে কি লাইভ শুনবো, এখানে নতুন কিছু কিন্তু ভূত FM এবং ভূত.com শুনছি প্রায় 12 বছর ধরে, আমার কাছে অনেক ঘটনা আছে কিন্তু কিভাবে পাঠাবো বুঝতে পারি না, আমি সবসময় এপিসোড ডাউনলোড করে শুনি তাই নিয়মিত বুঝি না, তাই নিয়মটা বুঝি না কিছুই না। একটা ইমেল আইডি আছে উইচ ইজ pret.pret. মানে একটা ফুল স্টপ দেবেন, এরপর স্বাধীন মিউজিক shadhinmusic@gmail.com, দ্যাটস ইট, shadhinmusic@gmail.com। ঠিক এই ইমেলে গিয়ে ঘটনা সেন্ড করে দেবেন, দ্যাটস ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু না, ভেরি ইজি একটা প্রসেস আর কিছু না। এছাড়াও থেকে মোজামেল হক ভাই লিখেছেন, হাই ব্রো কেমন আছেন, আজকে একদম ডার্ক স্টোরি চাই, এক্স্যাক্টলি আজকে কিন্তু ডার্ক স্টোরি ছিল এবং বেশ ভয়াবহ রকমের মজা পেয়েছে, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে ডার্ক স্টোরি বলতে আমার কাছে ডার্কনেসটা সবচেয়ে বেশি ভালো লাগে যখন একটা স্টোরির ভিতরে আমি সাসপেন্স পাই। আমি আসলে রহস্যপ্রেমী মানুষ এবং সত্যি কথা বলতে ভয় এবং রহস্য যদি একসাথে মিলেমিশে দারুণ কিছু হয় তাহলে সেটা বোধহয় বেশি ডার্ক হয়, ইজন্ট ইট? এবং আমি নিজেও কিন্তু আমার যখন আরেকটা প্ল্যাটফর্মে যখন স্টোরি শেয়ার করা হয় সেখানে কিন্তু আমি সবসময় সবাইকে বলি যে পারফেক্ট ডার্ক স্টোরি বা হরোফাইড স্টোরি আমি সেটাকে আমি বিবেচনা করি, যেখানে স্টোরি একই সাথে খুবই টুইস্টেড, খুবই সাসপেন্স এবং হরোফাইড সব মিক্স মানে মিশ্রিত একটা অনুভূতি যখন পাওয়া যায় তখন সেটা ডার্ক স্টোরি হিসেবে গণ্য করাটা আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেয়। সো সেরকম স্টোরি আমি মনে হয় আজকে শেয়ার করতে পেরেছি, দারুণ দারুণ সব স্টোরি ছিল। একটা প্রথম স্টোরিটা একটু মানে যেটাকে বলে ইনভেস্টিগেশন একটা স্টোরি ছিল, বেশ ইউনিক একটা স্টোরি, আমার কাছে মনে হচ্ছে স্টোরিগুলো বেশ ইউনিক। সো যেহেতু আমাদেরকে ফিরোজ ভাই স্টোরি কানেক্ট করে পাঠান, তাকেও অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর স্টোরি শেয়ার করার জন্য। এছাড়া জিতু ভাই আমাদেরকে লিখেছে আমাদের ইমোশন নিয়ে খেলছেন, নো, কোনো অজুহাত এখানে কোন রকম অজুহাত চলছে না, কোনো ইমোশন নিয়েও খেলছি না, আমি নিজে ইমোশনাল হয়ে আছি, আপনাদের কি ইমোশন নিয়ে খেলবো, আমি নিজে বিপদে পড়ে গেছি, বিকজ আমার কাছে স্টোরি আছে, আপনারা চাইলে আমি অন্য মিউজিক দিয়ে আমি চালাই দিই, বিশ্বাস না হয়তো আপনারা শুনেন, কিন্তু মানে সাউন্ড ডিজাইনগুলো দেওয়ার পর সবকিছু প্রাণবন্ত লাগে, এই জন্য আমি ওয়েট করতেছি যে দারুণ কিছু অপেক্ষা করবে আপনাদের জন্য, যদি দিয়েই তো দিয়েই দিতে পারি, কালকে আমি শেয়ার করে দিতে পারি। আমি যদি স্বাধীন মিউজিককে বলি যে হ্যাঁ আমি স্টোরিটা দিব আপনারা আলাদাভাবে আপলোড করে দেন, দে উইল ডেফিনেটলি
আজকে আপলোড, রাইট? বাট ম্যাটারটা সেটা না, ম্যাটার হচ্ছে আমি আমি চাচ্ছিলাম জিনিসটা আগের মতো করে একদম প্রথম এপিসোডে আপনারা যেরকম প্রেত শুনছেন, প্রেতের প্রথম এপিসোডটা ছিল একটা মাইল ফলক বা ব্রেক থ্রু ছিল প্রেতের প্রথম এপিসোডটা, ওরকম যেটা মিউজিকটা ট্র্যাকটা সাউন্ড এফেক্টের যে বিষয়টা ছিল ওইটা ছাড়া আপনারা প্রেত শুনে আগের মতো ফিল কখনোই পাবেন না এবং পাচ্ছিল না আমি জানি। বিকজ অবিনাশ মুখার্জির স্টোরিগুলো এরকম ভাবে ডিজাইন করা ছিল যে একটা হচ্ছে একটা এপিসোড এবার একটা সিন চেঞ্জ হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট সিনে ডিফারেন্ট ডিফারেন্ট মিউজিক চাচ্ছে এবং সাউন্ড এফেক্টগুলো ওরকম ভাবে হচ্ছে, ভয় কাটা দেওয়ার মতো একটা ব্যাপার স্যাপার, তো ওইটা ছাড়া মজাটা নাই। এই জন্য আমি লাইসেন্স করছি অলরেডি, আমি পার্চেস করতে অলরেডি দিয়ে দিয়েছি, কিছু মিউজিক অলরেডি পার্চেস হয়েছে, কিছু মিউজিক এখনো হয়নি, যেগুলো হয়নি সেগুলো হয়ে যাক, অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। এনিওয়েজ, এছাড়া আমার কিছু কমেন্ট আমার পড়তেই হবে। মাহবুব হোসেন বাবলু ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কোন কোন শীতে প্রেত শুনছি? এক্স্যাক্টলি, শীতের মধ্যে প্রেত শোনার মজাই আলাদা। আর এছাড়া আমাদেরকে পল অমিত লিখেছেন, ময়মনসিংহ থেকে শুনছি ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য। তৌফিক রায়হান ভাই লিখেছেন, ভাই আমার লাইফ শুনতে খুব প্রবলেম হয়, কি করবো, স্টোরি শুনে স্টোরি হাফ শুনি অ্যান্ড হাফ অ্যান আওয়ার পর লাইফ অফ হয়ে যায়। এটা কেন হয় এটা আমি জানি না, বিকজ আমাদের এখানে কিন্তু প্রবলেম হয় না। মোস্ট অবলি আপনাদের ওখানে যেটা হয় যে লাইভে কনফ্লিক্ট করতে পারে, পসিবিলিটি আছে, সেটা হচ্ছে ইন্টারনেট সমস্যা কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। আর হলে যেটা হয় যে আমাদের এখানেও সমস্যা হয়, সার্ভারে কিছু সমস্যা হয়, আলটিমেটলি প্রবলেম হয়ে যায়। বাট আফটার লাইভ, আফটার লাইভ যে স্টোরিগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা শুনতেই পারবেন, যারা যারা প্রিমিয়াম সাবস্ক্রিপ মানে প্রিমিয়াম সাবস্ক্রাইবার তারা কিন্তু শুনতে পারেন। সো এই জন্য আপনাদের সবাইকে বলবো যারা ফ্রিতে লাইভ শোনেন তারা কিন্তু চাইলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে পারেন, তাহলে দারুণ দারুণ সব স্টোরি শেয়ার হবে। সো একটা বিষয় আমি আগে থেকে জানা রাখি যে আমি আমাদের কিন্তু প্রেতের একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারেন। সেখানে যদিও এখনো অনেক আপডেট আগের মতো দেওয়া হয় না, বাট আমি রিসেন্টলি ভাবছি একটু অ্যাক্টিভ করব এবং অবশ্যই অবিনাশ মুখার্জির স্টোরি নিয়ে যত কিছু আছে বা স্টোরি একটা ট্রেলার আমি অবশ্যই আগামীকাল বা পরশুর মধ্যে আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো, বিকজ ট্রেলার থাকলে শোনার আগ্রহটা একটু বেশি ভালো থাকে ইনশাল্লাহ। এবং আপনারা চাইলে কিন্তু প্রেত বাই জেফ্রি খান দিয়ে সার্চ করলে কিন্তু ফেসবুকে পেজ এবং পেজটা সেখানে গিয়ে ফলো বা লাইক দিয়ে আসতে পারেন, তাহলে প্রেতের সমস্ত আপডেট আপনারা ওখান থেকে পেতে পারবেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমার অনেকক্ষণ মোটামুটি কথা বলা হয়ে গেছে আপনাদের সাথে এবং অনেকগুলো কমেন্টও পড়লাম, ভালো লাগলো আজকের এপিসোডটা করে, বেশ শীতের মধ্যে মজা রকম মানে মজার মজার সব কমেন্ট করতে বেশ ভালো লাগলো। এছাড়া আমাদেরকে রবিন ভাই লিখেছেন, পাবনা থেকে দেখছি। এছাড়া আমাদেরকে অকেশ গেমার যে লিখেছেন, হাই হ্যালো ব্রাদার। এছাড়া আমাদেরকে রবিন ভাই লিখেছেন, পাবনা থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে পাবনা থেকে শোনার জন্য, অনেক ভালো লাগলো। সবার কমেন্ট মোটামুটি রিড করা শেষ, আমার চলে যেতে হবে এখন, না গেলেই নয়, দারুণ কিছু আপনাদের জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ। দোয়া করেন, আমি অলরেডি পার্চেস করে ফেলেছি মিউজিকগুলো, অলমোস্ট কিছু পার্চেস করা হয়ে গেছে, যেহেতু এপিডেমিক মিউজিক, এপিডেমিক মিউজিকের মিউজিকগুলো লাইসেন্স না করলে সমস্যা হয়, ঝামেলা হয়ে যাবে, এবং আমি ধরেন যে দিয়ে দিলাম কিন্তু আলটিমেটলি দেখা গেল সার্ভারে কপিরাইট খেয়ে গেল, সমস্যা হতে পারে। এই মিউজিকগুলো অনেক ঝামেলা আছে বেসিক্যালি, কারণ এগুলো তো আমি ডিজাইন করছি না, মিউজিকগুলো ডিজাইন করা ইন্টারন্যাশনালি, সো সেগুলো মাঝে মাঝে পার্চেস করতে হয় কিছু জিনিস। এনিওয়েজ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কোনো অজুহাত এখানে চলছে না, কোন রকম ইমোশন নিয়ে খেলা হচ্ছে না, ইমোশন নিয়ে খেলার কোনো দরকার নেই ভাই, ঠিক আছে? আশা করছি দারুণ কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন, দেখা যাক কি হয়। এনিওয়েজ, আমার এখন চলে যেতে হবে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার কথা হবে, ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।